বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 1-4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 26 মার্চ, 12 চৈত্র এবং ফার্সি 6 ফারোয়ার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইয়েমেনে সৌদি আগ্রাসনের 7ম বর্ষ শুরু সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 15 বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাগুলির পূর্ণতা আজও পায়নি। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন ধারাবাহিক অনুষ্ঠান পাশ্চাত্য জীবন ব্যবস্থা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন গুরুত্বপূর্ণ ইস্যুতে সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান আলাপন। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার কাজে অসংখ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। সাগরে ইসরায়েলের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ইরানের ওপর দোষারোপ। বাংলাদেশে পালিত হয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। ভারতের প্রধানমন্ত্রীর সফরের প্রতিবাদের জেরে 4 জন নিহত। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বিভিন্ন দাঙ্গার কথা স্মরণ করিয়ে দিয়ে আজ বলেছেন, সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার কাজে অসংখ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর একের পর এক ভিত্তিহীন অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। জারিফ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে ব্যাপক পরিমাণে বিকৃতি ঘটানো হচ্ছে। এই সমঝোতার মৃত প্রায় অবস্থার জন্য দায়ী এবং ভুক্তভোগী দেশের অবস্থান পরিবর্তন করে দেওয়ার লক্ষ্যে এই অপতৎপরতা চলছে বলে তিনি মন্তব্য করেন। টুইটার বার্তায় জারিফ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পরিসংখ্যানের লিঙ্ক জুড়ে দিয়েছেন, যেখানে 2016 সালের জানুয়ারি মাসে পরমাণু সমঝোতা বাস্তবায়ন শুরু হওয়ার পর থেকে এই সমঝোতা সংক্রান্ত সার্বিক চিত্র ফুটে উঠেছে। এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে আমেরিকা ইরানের সঙ্গে এই সমঝোতা স্বাক্ষর করা সত্ত্বেও ওবামা প্রশাসনে এটি বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ইরানের সংসদ স্পিকার বাকের কলিবক উগ্রবাদ ও জঙ্গিবাদকে বৈশ্বিক হুমকি হিসেবে উল্লেখ করে বলেছেন, কিছু দেশ তাদের পররাষ্ট্রনীতির সুদূরপ্রসারী লক্ষ্যগুলো বাস্তবায়ন করার কাজে জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তুরস্কের আন্তালিয়ায় আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর সংসদ স্পিকারদের চতুর্থ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। কলিবফ ছাড়াও তুরস্ক, চীন, রাশিয়া, আফগানিস্তান ও পাকিস্তানের সংসদ স্পিকাররা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। বাকের কলিবফ বলেন, নিরপরাধ মানুষের ত্রাণ সংহারে সন্ত্রাসবাদ কোভিড-19 মতো কোনো সীমান্ত মেনে চলে না। করোনা ভাইরাসের কারণে সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্য সন্ত্রাসী তৎপরতা চালানোর সুযোগ অতীতের চেয়ে বৃদ্ধি পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন। ইরানের সংসদ স্পিকার বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হলে তাদের জঙ্গি আদর্শের পৃষ্ঠপোষকতা দানকারী দেশগুলোকে সঠিকভাবে শনাক্ত করতে হবে। তিনি আফগানিস্তান থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহারের আহ্বান জানান। ওমান উপসাগরে ইসরায়েলের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বর্ণবাদী ইসরায়েলের চ্যানেল 12 এই খবর দিয়ে বলেছে, ক্ষেপণাস্ত্র হামলায় বাণিজ্যিক জাহাজটির ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। টিভি চ্যানেলটি আরও জানিয়েছে, তানজানিয়া থেকে ভারতে যাওয়ার পথে জাহাজে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তবে জাহাজটি আঘাতপ্রাপ্ত হওয়ার পরও যাত্রা অব্যাহত রাখতে পেরেছে। হামলার শিকার জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দর কেন্দ্রিক কোম্পানি এক্সটি ম্যানেজমেন্টের মালিকানাধীন বলে জানানো হয়েছে। ইসরায়েলি টিভি চ্যানেলটি কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই ওই হামলার জন্য ইরানকে দায়ী করেছে। এর আগেও একটি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করা হয়েছিল, কিন্তু তেহরান তা প্রত্যাখ্যান করেছে। গত কয়েক মাস ধরেই ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম যে কোনো ঘটনার জন্য ইরানকে দায়ী করার চেষ্টা চালিয়ে আসছে। 18টি ড্রোন ও 8টি ক্ষেপণাস্ত্রের সাহায্যে সৌদি আরবে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসন শুরুর বার্ষিকীতে পাল্টা এই আক্রমণ চালাল ইয়েমেনিরা। 2015 সালের মার্চ মাসে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াকিয়া সারিয়াজ বলেছেন, এবারের হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে জুলফিকার, বাদর ও সাইর মডেলের ক্ষেপণাস্ত্রও রয়েছে। ড্রোনগুলোর বেশিরভাগই ছিল সামাদ 3 মডেলের। তিনি বলেন, ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে রাস আল তানুরায় আরামকো কোম্পানির পাশাপাশি আরও কয়েকটি অবস্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া দাম্মামের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতেও আঘাত হেনেছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এর চেয়েও কঠোর ও ধ্বংসাত্মক হামলা চালাতে ইয়েমেনিরা প্রস্তুত রয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি তেল স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলার সত্যতা স্বীকার করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। সৌদি আরবের এই মন্ত্রণালয় বলেছে, জিজান অঞ্চলের এই স্থাপনায় ড্রোন হামলার ফলে সেখানকার একটি তেল ট্যাঙ্কে আগুন ধরে গেছে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় আজ সকালে এক বিবৃতিতে এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এই হামলাকে নাশকতামূলক তৎপরতা আখ্যায়িত করে দাবি করেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সৌদি তেল মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আল মায়াদিন টিভি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের জিজান তেল স্থাপনায় ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সৌদি গণমাধ্যমগুলো বৃহস্পতিবার রাতে খবর দিয়েছিল, দেশটির দক্ষিণাঞ্চলে ইয়েমেনে সেনাবাহিনী ড্রোন ব্যবহার করে অন্তত 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অবশ্য রিয়াদ দাবি করেছে, তারা ইয়েমেনি ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করেছে। ইয়েমেনে সৌদি আরবের গত 6 বছরের বেশি সময় ধরে চলা ভয়াবহ আগ্রাসনের জবাবে ইয়েমেন সাম্প্রতিক সময়ে সৌদির বিভিন্ন অবস্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়ে দিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও দেখরান থেকে। বাংলাদেশের সর্বত্র আজ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সেই সঙ্গে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ বাংলাদেশ সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, বাংলাকে কেউ দাবায়ে রাখতে পারবে না, বাংলাদেশ এগিয়ে যাবেই। এ অঞ্চলের উন্নতির জন্য ভারত বাংলাদেশকে একসঙ্গে এগিয়ে যেতে হবে বলে তিনি মন্তব্য করেন। ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের ভারতে গিয়ে বিনিয়োগ করারও আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ, সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলাদা বার্তায় শুভেচ্ছা জানান। রুহানি তার বার্তায় আশা প্রকাশ করে বলেছেন, দুই দেশের দায়িত্বশীলদের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতার আবহে দুই জাতির মধ্যে নানা ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক আরও গভীর হবে। মুসলিম দেশ বাংলাদেশ ও ইরানের মধ্যে নানা ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদের জেরে বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারিতে চারজন নিহত হয়েছে। প্রথমে ঢাকায় সফরের প্রতিবাদে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, এরপর হাটহাজারিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা আগমনের বিরোধিতার জের হিসাবে আজ চট্টগ্রামের হাটহাজারিতে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন মাদ্রাসা ছাত্র এবং একজন পথচারী। চারজনের মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর হাটহাজারি দারুল উলুম মাইনুল ইসলাম মাদ্রাসা ও পার্শ্ববর্তী কয়েকটি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন হেফাজতের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা মিছিল নিয়ে হাটহাজারি থানার দিকে এগুতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ প্রথমে টিআরসেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ রাবার বুলেটও ছোড়ে। এতে সংঘর্ষ আরও বাড়লে পুলিশ গুলি ছোড়ে। প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। হেফাজতের সহ সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস দাবি করেছেন, পুলিশের হামলায় কমপক্ষে সাতজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। এদিকে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মোদী বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সাধারণ মুসল্লি ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজের মোনাজাত শেষে মুসল্লিদের একাংশ মোদী বিরোধী স্লোগান দিয়ে গেটের বাইরে এসে বিক্ষোভ শুরু করলে সেখানে অবস্থানরত ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মসজিদের উত্তর পাশের ফটকে মিছিলকারীদের উপরে লাঠি শোটা নিয়ে হামলা চালান। এ সময় প্রায় 10 মিনিট ধরে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ মসজিদের দিকে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পুলিশ এক পর্যায়ে ফাঁকা গুলিও ছুড়েছে। সংঘর্ষের ঘটনায় আহত 55 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সংখ্যালঘুদেরকে বিভিন্ন দাঙ্গার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে এক নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না বলে আহ্বান জানিয়েছেন। তিনি আজ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। সংখ্যালঘুদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংখ্যালঘু ভাইয়েরা ভুলে গেছেন দিল্লির দাঙ্গা।
দাঙ্গায় কত লোক খুন করেছে, কি সংখ্যালঘু ভাই বোনেরা ভুলে গেছেন দিল্লির দাঙ্গা, ভুলে গেছেন নরেন্দ্র মোদীর গুজরাটের দাঙ্গা। আপনারাও দু একটা কমিউনাল লোককে বিজেপি কিনে নিয়েছে, নিয়ে সিপিএম কংগ্রেসের সাথে জোট বেঁধে সংখ্যালঘু ভোট ভাগ করার চেষ্টা করছে। একদম ভোট ভাগ করতে দেবেন না। আর ওই দালাল একটা বেরিয়েছে হায়দ্রাবাদ থেকে, এলো ভাই সাথে জুটলো ওই শয়তান ভাই, সুতরাং তাদের কথায় ভোট দেবেন না, তাহলে কিন্তু এনআরসি এনপিআর করে সবাইকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে,
বলছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে বিজেপির তৎপরতা সম্পর্কে বলেন, আমি আগেই বলেছি ওরা বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে নির্বাচন করছে, গতকাল তা প্রমাণ হয়ে গেছে,
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। ইসলামাবাদ থেকে আইআরআইবির সংবাদদাতা জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত 23 ও 24 মার্চ পাক ভারত যৌথ পানি কমিশনের 116তম বৈঠক নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা পানি বন্টন নিয়ে বিরোধ নিরসনে আলোচনা করেছেন। এ সময় পাকিস্তানি প্রতিনিধিরা 1960 সালে স্বাক্ষরিত পানি বন্টন বিষয়ক চুক্তি মেনে চলতে ভারতের প্রতি আহ্বান জানান। উভয় পক্ষ শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের উপর জোর দেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন সংক্রান্ত ঘোষণা। আগামী 28 মার্চ রোববার থেকে রেডিও তেহরানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে যাচ্ছে। পরিবর্তিত ফ্রিকোয়েন্সি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টজ। সৌদি আরবে শোনা যাবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজ। আর নৈশ অধিবেশন প্রচারিত হবে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ঘোষণাটি শুনলেন। এবারে সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আমির হোসাইন। ইয়েমেনের চোরাবালিতে দিনকে দিন আটকে পড়ছে সৌদি জোট। সৌদি জোটের এই বিপর্যয়ের কারণ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনের ষষ্ঠ বর্ষ পূর্তি হয়ে সপ্তম বছর শুরু হল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সবুজ সংকেতে সৌদি সরকার 2015 সালের 25 মার্চ এই যুদ্ধ শুরু করে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভবিষ্যৎবাণী করেছিলেন যে 15 দিনের মধ্যে গোটা ইয়েমেনে বিজয়ী হবে তার জোট, কিন্তু বাস্তবে এখনও সেই দিবাস্বপ্ন দুরাশায়ী থেকে গেছে। বরং দিনকে দিন ইয়েমেনে পরাজয়ের দিকে এগোচ্ছে সৌদি জোট। ইয়েমেনের প্রতিরোধ যুদ্ধ এটা প্রমাণ করেছে যে বর্তমান যুগে শক্তি খাটিয়ে বা গায়ের জোরে কোনো স্বাধীন দেশকে দখল করা বা সেখানকার ক্ষমতার মসনদ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ইয়েমেনে সৌদি জোটের বিপর্যয়ের আরেকটি বড় কারণ হল এই জোটের শরিক দেশগুলোর মধ্যে অনৈক্য ও লক্ষ্যের বিভিন্নতা। সৌদি সরকার এখন ইয়েমেনের চোরাবালিতে এমনভাবে আটকে গেছে যে রিয়াদ এখন না থাকতে পারছে না ছাড়তে পারছে ইয়েমেনের মাটি। বিপর্যস্ত অবস্থায় যুদ্ধ শেষ করতে চাইলে সৌদিকে এখন অনেক বেশি ক্ষতির শিকার হতে হবে ও ছাড় দিতে হবে বলে সৌদি সরকার এখনই এ যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে না। সৌদি সরকার এখনও এ যুদ্ধ থেকে শিক্ষা নেয়নি বলে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের প্রধান সৈয়দ আব্দুল মালিক হুথি গতকাল মন্তব্য করেছেন। ইয়েমেনে দীর্ঘ এ যুদ্ধের কারণে লাভবান হয়েছে ইহুদিবাদী ইসরায়েল, কারণ কয়েকটি মুসলিম দেশ পরস্পরের সঙ্গে সংঘাতে লিপ্ত থাকায় ইসরায়েল এইসব দেশের দিক থেকে নিরাপদ থাকছে। অন্যদিকে পাশ্চাত্যের শক্তিগুলো ব্যাপক পরিমাণে সৌদি জোটের কাছে অস্ত্র বিক্রি করে লাভবান হলেও তারাও মানবাধিকার লঙ্ঘনের শরিক হিসেবে বিশ্ববাসীর কাছে নিন্দিত হচ্ছে। ইয়েমেন ইস্যুতে জাতিসংঘের অনিরপেক্ষতা ও শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতাও নগ্নভাবে প্রকাশ হয়েছে, কিন্তু ইয়েমেনের দরিদ্র জনগণই সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ ও আর্থিক ক্ষতির শিকার হয়েছে, যা এই শতকের সবচেয়ে বড় মানবীয় বিপর্যয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গেলেও জনগণের আকাঙ্ক্ষাগুলোর পূর্ণতা আজও হয়নি। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
গণতন্ত্র, ন্যায় বিচার আর মানুষের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা নিয়ে 50 বছর পূর্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের। স্বাধীনতার এই অর্ধশত বছর পূর্তিতে দাঁড়িয়ে দেশের মানুষ আজ বুঝতে পারছেন মুক্তিযুদ্ধের সেসব আকাঙ্ক্ষাগুলি আজও পূর্ণতা পায়নি। তবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সব ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ নেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এ আহ্বান জানান।
দেশের ভিতরে বাইরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানা অপতৎপরতা চালিয়েছে, সে প্রক্রিয়া এখনো অব্যাহত আছে। কাজেই আমাদের সকলকে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা নিয়ে দেশ বিরোধী সকল অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে।
এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক শারমিন মুর্শিদ মনে করেন,
আমাদের রাজনৈতিক ইচ্ছে যদি তৈরি না হয়, দলগুলোর ভেতরে যারা দেশ শাসন করেন তাদের ভেতরে সুশীল সমাজ যদি আন্তরিকভাবে এই পলিটিক্যাল উইলটাকে লালন না করে, তাহলে আমরা দেশটাকে গণতন্ত্রের দিকে ফিরিয়ে নিতে পারবো না।
এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রচারিত এক বিবৃতিতে প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন দেশে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা সকল নাগরিকের সাংবিধানিক অধিকার। ওদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দলীয় কর্মসূচি পালনে পুলিশের অনুমতি না পেয়ে এবং করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ দেখিয়ে বিএনপি তাদের কর্মসূচি 30 মার্চ পর্যন্ত স্থগিত করে দিয়েছে। তবে করোনা ভাইরাসের কারণ দেখিয়ে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের কর্মসূচি প্রত্যাহার করাকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ইতিহাসের অনেক মীমাংসিত বিষয় নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে জেনেই বিএনপি 25 ও 26 মার্চ কর্মসূচি প্রত্যাহার করেছে। অপরদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকায় আগমনের প্রতিবাদে রাজধানীতে এবং ঢাকার বাইরে বিক্ষোভ করেছে ইসলামী দলসমূহ, বাম রাজনৈতিক জোট, প্রগতিশীল ছাত্রজোট এবং সাধারণ ছাত্র যুব অধিকার পরিষদ। তবে ছাত্রদের এরকম কর্মসূচিতে পুলিশ এবং সরকারি দলের ছাত্র সংগঠন হামলা চালিয়ে বেশ কিছু বিক্ষোভকারীকে আহত করেছে এবং গ্রেপ্তার করেছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে সমাজ ব্যবস্থা শীর্ষক সাপ্তাহিক আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা পাশ্চাত্যের দেশগুলোতে মাদকাসক্তির ব্যাপকতা সম্পর্কে খানিকটা আলোচনা করেছি। আমরা বলেছি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি পরিসংখ্যানেই দেখা যাচ্ছে সেখানে মাদকাসক্তদের সংখ্যা ক্রমেই বাড়ছে, বিশেষ করে মাদকের ব্যবহার সব বয়সের মানুষের মধ্যেই ছড়িয়ে পড়ছে। আমেরিকায় প্রতিদিনের গোলাগুলির ঘটনার পেছনেও রয়েছে সমাজে মাদকের ব্যাপক ব্যবহার। যে কোনো সমাজেই মাদকাসক্তি যুব প্রজন্মকে দ্রুত ধ্বংসের দিকে ঠেলে দেয়। আজকের আসরে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে মাদকের ব্যবহার বৃদ্ধি ও মাদক চোরাচালানে সিআইএর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে হেরোইন ও মারিজুয়ানার মতো মাদকদ্রব্যের ব্যবহার মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। আমেরিকার মাদক ব্যবহার ও স্বাস্থ্য বিষয়ক জাতীয় জরিপ সংস্থা NSDUH তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে 12 বছরের বেশি বয়সী 2,40,00,000 অধিক মানুষ মাদক সেবন করে। এছাড়া আমেরিকায় মারিজুয়ানায় আসক্ত শিশু কিশোরের সংখ্যা বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। কিশোর কিশোরীদের মধ্যে মাদকাসক্তি সংক্রান্ত পরিসংখ্যানে বলা হয়েছে, 12-17 বছর বয়সী 26,00,000 মার্কিন নাগরিক মাদকাসক্ত। অন্যান্য পরিসংখ্যানেও দেখা যাচ্ছে 18-25 বছর বয়সীদের মধ্যে হেরোইন ব্যবহারকারীর সংখ্যা 7 বছরে দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে নারীদের মধ্যে মাদকের ব্যবহার বাড়ছে আশঙ্কাজনকভাবে। 2010 সালে মাদকাসক্তদের মধ্যে 70% ছিল পুরুষ, কিন্তু 2017 সালের পরিসংখ্যানে দেখা গেছে এই অনুপাতে ব্যাপক পরিবর্তন এসেছে। 2017 সালের জরিপে বেরিয়ে এসেছে আমেরিকায় মাদকাসক্তদের মধ্যে 43% নারী। আমেরিকায় মাদকাসক্তি 50 বছরের কম বয়সীদের মৃত্যুর প্রধান কারণ।
যদিও বিশ্বের বেশিরভাগ দেশ মাদকের উৎপাদন, ব্যবহার ও ব্যবসাকে নিষিদ্ধ করেছে, কিন্তু মাদক উৎপাদন ও ব্যবসার সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA জড়িত থাকার নানা প্রমাণ পেয়েছেন গবেষকরা। পর্দার আড়ালে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA নিজের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে মাদককে ব্যবহার করছে নানাভাবে। মাদক ব্যবসায় CIA ভূমিকা এবং নিরাপত্তা ক্ষেত্রে এর ব্যবহার নানাভাবে স্পষ্ট হয়েছে। পিটার ডেল স্কট এবং জোনাথন মার্শাল 1991 সালে প্রকাশিত কোকেন রাজনীতি, মধ্য আমেরিকায় ড্রাগস, আর্মি এবং CIA এ শীর্ষক বইয়ে লিখেছেন, মাদক নির্মূলের প্রতিশ্রুতি CIA মেনে চলে না। তারা আরও লিখেছেন, মাদক চোরাচালানের ক্ষেত্রে CIA ভূমিকা ছিল। মাদকদ্রব্যের মধ্যে সাইকেডেলিক ট্যাবলেটের প্রতি ছিল CIA বিশেষ মনোযোগ, যদিও গোটা বিশ্বেই এই ট্যাবলেট নিষিদ্ধ। তাদের বিশেষ মনোযোগের কারণ হল এটাকে তারা মানুষের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চাবিকাঠি হিসেবে গণ্য করে। CIA এজেন্টরা সেনাবাহিনী, চিকিৎসক, সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী এবং মানসিক রোগীদের ওপর এই ড্রাগের পরীক্ষা চালিয়েছে।
বিভিন্ন বৈশ্বিক সমীক্ষায় দেখা যাচ্ছে CIA বিশ্বে মাদক ব্যবসা পরিচালনার সঙ্গে জড়িত। হোয়াইট ডেথ, CIA অ্যান্ড ড্রাগস শীর্ষক বইয়ে আলেকজান্ডার চকবার্ন এবং জেফ্রি ক্লেয়ার অপরাধমূলক তৎপরতায় জড়িত বিভিন্ন গোষ্ঠী ও প্রতিষ্ঠান এবং মাদক ব্যবসার সঙ্গে CIA দীর্ঘ 50 বছরের সম্পর্কের নানা তথ্য ফাঁস করেছেন। এই বইয়ে তারা বলেছেন, আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের একটি কারণ হচ্ছে মাদক ব্যবসার উপর CIA নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা এবং তা থেকে ব্যাপক অর্থনৈতিক সুবিধা নেওয়া। পশ্চিমা বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, আমেরিকার বাইরে CIA যেসব কার্যক্রম রয়েছে তা আফগানিস্তানের মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থে পরিচালিত হয় এবং এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে চলমান অস্থিতিশীলতা ও অশান্তি জিয়ে রাখতে চায়।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পরিসংখ্যানে দেখা যাচ্ছে মাদকদ্রব্য ও সংঘবদ্ধ অপরাধকে ঘিরে প্রতিবছর $1 trillion বেশি অর্থ লেনদেন হয়। রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেই এসব লেনদেন সম্পন্ন হয়। এখন এ প্রশ্ন উঠতেই পারে যে বিপুল অঙ্কের এই অর্থ লেনদেন কি করে সম্ভব, যেখানে মার্কিন নীতির বিরোধী হলেই যে কোনো দেশের আর্থিক লেনদেন অনায়াসেই বন্ধ করে দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এ থেকে এটা সহজেই অনুমেয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পাশ্চাত্যের দেশগুলো মাদক নির্মূলে খুব বেশি আন্তরিক নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে তারা এই ব্যবসার মদতদাতা। আফগানিস্তানে পপি চাষ ও মাদক উৎপাদন বৃদ্ধির প্রতি একবার নজর দিলেও এক্ষেত্রে পাশ্চাত্যের মদতের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো। পরোক্ষভাবে দেশটির নিয়ন্ত্রণ তাদের হাতেই, কিন্তু এই সময়ে সেদেশে মাদক উৎপাদন বহুগুণে বেড়েছে।
২০০১ সালে আফগানিস্তানে বার্ষিক মাদক উৎপাদনের পরিমাণ ছিল মাত্র প্রায় ২০০ টন, কিন্তু ২০১৮ সালে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ১০,০০০ টনে। অর্থাৎ মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার পর মাদক উৎপাদন ৫০ গুণ বেড়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আনুষ্ঠানিক পরিসংখ্যানেই এসব তথ্য উঠে এসেছে। সমাজ বিধ্বংসী হেরোইনের প্রধান উৎস হিসেবে ভূমিকা রেখে চলেছে আফগানিস্তান। আমেরিকা সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন রেখেছে। আফগানিস্তানকে দখলে নেয়ার পর সেখানে মাদক উৎপাদন বৃদ্ধি প্রমাণ করে আমেরিকা ও ইউরোপ মাদক নির্মূলে কখনোই আন্তরিক ছিল না। লোক দেখানো নানা পদক্ষেপ হয়তো কখনো কখনো চোখে পড়ে, কিন্তু বাস্তবে তারা মাদকের মূল উৎসের ধ্বংস চায় না।
২০২০ সালে রাশিয়া সরাসরি অভিযোগ করেছে যে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনারাই কয়েকটি ইউরোপীয় দেশে মাদক পাচার করেছে। আফগানিস্তান বিষয়ক বিশেষ রুশ প্রতিনিধি জামির কাভুলভ সে সময় সাংবাদিকদের বলেছিলেন, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বিমানগুলো আফগানিস্তানের কান্দাহার বা বাগরাম বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং জার্মানি ও রোমানিয়া সহ যেখানে খুশি সেখানে চলে যায়। এসব বিমানে কখনোই কোনো তল্লাশি চালানো হয় না, আর এসব বিমানে করেই খুব সহজে আফগানিস্তান থেকে ইউরোপে মাদক পাচার করছে মার্কিন বাহিনী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই যেমনটি বলেছেন, আফগানিস্তানে মার্কিন উপস্থিতি সেদেশের তরুণ প্রজন্মকে বিভিন্ন অপরাধ ও মাদকাসক্তিতে নিমজ্জিত করা ছাড়া আর কিছুই দিতে পারেনি।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে সমাজ ব্যবস্থা শীর্ষক সাপ্তাহিক আয়োজনের আজকের আসর আমরা এখানেই শেষ করছি।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ২৬ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ৫০ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু, ইত্তেফাক। স্বাধীনতার ঘোষক একজনই, তিনি বঙ্গবন্ধু, বললেন ওবায়দুল কাদের সমকাল। এ সফর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করবে, বাংলায় টুইট মোদীর, বাংলাদেশ প্রতিদিন। জনগণকে বাদ দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে সরকার, মির্জা ফখরুল মানবজমিন। রাজশাহীতে বাস মাইক্রোবাসের সংঘর্ষের পর আগুন, নিহত ১৭, প্রথম আলো। মোদি বিরোধী বিক্ষোভ, বাইতুল মোকাররম রণক্ষেত্র, আহত অর্ধ শতাধিক, হাটহাজারিতে নিহত চার। দৈনিক মানব জমিন। মোদির সফরের প্রতিবাদে বিক্ষোভ, 30 জন রিমান্ডে, কালের কণ্ঠ। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। প্রচারে বিজেপিকে তোপ মমতার। বিজেপি বাংলা জানে না বলে ওরা সোনার বাংলা গড়বে, আনন্দবাজার পত্রিকা। মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মোদি, মহাসমারোহে স্বাগত জানালেন শেখ হাসিনা, সংবাদ প্রতিদিন। নন্দীগ্রামে গুন্ডাদের আশ্রয় দিচ্ছেন শুভেন্দু, হামলার ষড়যন্ত্র হয়েছে, প্রমাণসহ কমিশনে তৃণমূল কংগ্রেস আজকাল। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। দৈনিক ইত্তেফাক সহ প্রায় সব জাতীয় দৈনিকের প্রধান খবরে লেখা হয়েছে, 50 বার তোপধ্বনির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হয় আজ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে আজ 10:30 ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে লাল গালিচায় সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়। বিমানবন্দরে আনুষ্ঠানিকতার পর নরেন্দ্র মোদি সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। নরেন্দ্র মোদি 14 দল ও জাপার সঙ্গে বৈঠক করেছেন। সে বৈঠকে তিস্তাসহ বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে। তাঁর সঙ্গে সাকিব মাশরাফিদের সাক্ষাৎ হয়েছে, হয়েছে আড্ডা। ঢাকা সফরের আগে এক বার্তায় নরেন্দ্র মোদী বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ কোটি মানুষের জন্য অনুপ্রেরণার বলে জানিয়েছিলেন। এদিকে ভারতের প্রেসিডেন্ট বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সহ বিশ্বের অনেক নেতা। প্রায় সব দৈনিকে খবরগুলো পরিবেশিত হয়েছে। হাটহাজারিতে পুলিশ হেফাজত সংঘর্ষ, নিহত চার, মানব জমিনের এ খবরে লেখা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে সংঘর্ষে হাটহাজারিতে পুলিশের গুলিতে 4 বিক্ষোভকারী নিহত হয়েছেন। আজ বিকেল 4:30 চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ASI শীলব্রত বড়ুয়া 4 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আর যুগান্তরের খবরে বলা হয়েছে, মোদি বিরোধী বিক্ষোভ, বাইতুল মোকাররম রণক্ষেত্র, আহত অর্ধ শতাধিক। এ খবরে বলা হয়েছে, মোদি বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সাধারণ মুসল্লিদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে রাজধানীর বাইতুল মোকাররম এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এতে মুসল্লি, পথচারী, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী সহ প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। জনগণকে বাদ দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে সরকার, ফখরুলের দাবি, দৈনিক মানব জমিনের এ খবরে লেখা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের এই দিনে বাংলাদেশ তথা পুরো ঢাকা শহরের যে অবস্থা সেটা কারো কাছে প্রত্যাশিত নয়। সারা শহর একটা অঘোষিত কারফিউয়ের মতো রয়েছে, জনগণের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। জনগণকে বাদ দিয়ে দিনটি সরকার আজ উদযাপন করছে। বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য যে কমিটি ছিল, সে কমিটির পক্ষ থেকে আমাদের অনেক কর্মসূচি ছিল, কিন্তু সেটা আমরা পালন করতে পারিনি। আমরা আজকে স্মৃতিসৌধেও যেতে পারিনি। আজ সকাল 11:30 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। স্বাধীনতা ঘোষক একজনই, তিনি বঙ্গবন্ধু, বললেন ওবায়দুল কাদের, সমকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ঘোষণার পাঠক অনেকেই হতে পারে, কিন্তু ঘোষক একজনই, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে দলীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার বৈধতা পেয়েছিলেন, কাজেই স্বাধীনতার ঘোষণার পাঠক অনেকেই হতে পারে, কিন্তু ঘোষক একজনই, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দৈনিক মানবজমিনের কয়েকটি খবর এরকম। বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন তার মতামত কলামে লিখেছেন, সুবর্ণ জয়ন্তী কতটুকু সুবর্ণ? আর সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউর আলম মজুমদার বলেছেন, গণতন্ত্রহীন উন্নয়নের পরিণতি অশুভ। তিনি তার বক্তব্যে বেশ কিছু উদাহরণ তুলে ধরেছেন। শ্রোতা বন্ধুরা, এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে পাল্টা পাল্টি বক্তব্য বিশেষ গুরুত্ব সহ পরিবেশিত হয়েছে বিভিন্ন দৈনিকে। দৈনিক আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, মোদীকে তোপ মমতার, বাংলা জানে না, ওরা সোনার বাংলা গড়বে। আর সংবাদ প্রতিদিনে লেখা হয়েছে, উনি রাক্ষস, বাংলাকে গিলতে এসেছেন, নাম না করে অমিত শাহকে নজিরবিহীন আক্রমণ মমতার। নির্বাচনের আগে বহিরাগতরা রাজ্যে অশান্তির চেষ্টা করছে, আত্মা চলছে বিজেপির মদতে। বিভিন্ন জনসভা থেকে আজই অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকালের একটা শিরোনাম, নন্দীগ্রামে গুন্ডাদের আশ্রয় দিচ্ছেন শুভেন্দু, হামলা ষড়যন্ত্র হয়েছে, প্রমাণসহ কমিশনে তৃণমূল কংগ্রেস। এদিকে আনন্দবাজার পত্রিকার একটি খবরে বলা হয়েছে, ভোটের আগেই বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা 6 গুণ বেড়ে 36, সৌজন্যে দল বদল। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ভোট শুরুর আগেই পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির বিধায়ক সদস্য সংখ্যা 6 গুণ বেড়ে গেল। 2019 বিজেপির বিধায়ক সংখ্যা ছিল 6, এ মুহূর্তে তা বেড়ে হয়েছে 36, সৌজন্যে একাধিক বিধায়কের দল বদল। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান আলাপন।
আলাপন।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আজ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, দেশের স্বাধীনতার 50 বছর উদযাপিত হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সরকার প্রধানরা বাংলাদেশে এসেছেন এই মহান দিবসটি উপলক্ষে। গোটা দেশে আজ এক ভিন্ন আবহাওয়া বিরাজ করছে। তো বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আমরা কথা বলেছি বিশিষ্ট মুক্তিযোদ্ধা, লেখক ও সাংস্কৃতিক কর্মী খায়রুল বাশারের সঙ্গে। জনাব খায়রুল বাশার, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
জনাব খায়রুল বাশার, সাহিত্য সংস্কৃতির প্রায় সব অঙ্গনে আপনার স্পর্শ রয়েছে। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, রম্য রচনা, অভিনেতা এবং পরিচালনায় আপনি কাজ করেছেন, আপনি দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধ করেছেন। আজ সেই মুক্তিযুদ্ধের 50তম বছর উদযাপিত হচ্ছে, সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে। তো জনাব খায়রুল বাশার, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশটির স্বাধীনতার যে অর্জন, তাকে আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন?
এটা আমার ব্যক্তিগত একটা স্মৃতি কাতরতার জায়গা। যে দেশ স্বাধীন করতে একদিন অস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, বিজয় ছিনিয়ে এনেছিলাম, সেই দেশ তার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধার কাছে, বিষয়টি অত্যন্ত স্মৃতি কাতরের। আমি পুলকিত, আনন্দিত। 1948 সালে আমার জন্ম, তার এক বছর আগেই তো ভারত বিভক্ত হয়েছিল, একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল। আমি যত বড় হয়েছি ততই জেনেছি আমার এই পূর্ব বাংলা, এই বাংলাদেশ 1948 সাল থেকেই তার অধিকারের জন্য লড়াই করছে, 1952 সালে ভাষা আন্দোলনের জন্য লড়াই করেছে, 1962 সালে শিক্ষা কমিশন নিয়ে লড়াই করেছে, 1969 সালে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের জন্য আহ্বান করেছেন। আমি তখন চাকরিতে, সরকারি চাকুরিরত ছিলাম। বঙ্গবন্ধুর এই আহ্বানে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, চাকরি ছেড়ে চলে গিয়েছিলাম। আজকে সেই দেশের সুবর্ণ জয়ন্তী উৎসবে আমি তো আনন্দিত হবই।
জি, জনাব খায়রুল বাশার, অনেকে সমালোচনা করে থাকেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির একটা বড় রকমের ঘাটতি আছে, আপনি কি বলবেন?
দেখুন, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির যে ঘাটতি বলা হয়, আমি তা মনে করি না। প্রত্যাশা যদি পরিকল্পনাকে ছাড়িয়ে যায়, সেক্ষেত্রে ঘাটতি লক্ষ্যপাত হতে পারে। আমাদের 50 বছরের স্বাধীন দেশ নিজের মতো পরিচালনা করবে, নিজের মতো পরিকল্পিতভাবে পরিচালিত হবে, এটাই তো আমাদের ভাবতে হবে। আমি প্রত্যাশাকে পরিকল্পনার আওতায় দেখতে ভালোবাসি, যদিও দায়িত্বটা সম্পূর্ণভাবে দেশের পরিচালকবৃন্দের উপরে, রাজনীতিবিদদের উপরেই। আমি মনে করব যে আমাদের প্রত্যাশা প্রাপ্তির কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের রাজনীতিবিদরাই সক্রিয় থাকবেন সবসময়।
জনাব খায়রুল বাশার, এবারের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ গুরুত্ব দিয়ে অতিথি হিসেবে আনা হয়েছে। তিনি বাংলাদেশে এসেছেন, তাকে লাল গালিচায় সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং দ্বিপক্ষীয় বৈঠক করবেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তো ভারত বাংলাদেশের এই যে বন্ধুত্ব, একে আপনি কিভাবে দেখছেন?
হ্যাঁ, একটি দেশের সুবর্ণ জয়ন্তী উৎসবে, বিশেষ করে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়া যে দেশ, সেই দেশের সুবর্ণ জয়ন্তী উৎসবে মুক্তিযুদ্ধকালীন যে দেশটি সবচেয়ে বেশি সহায়তা করেছিল আমাদের, সেই দেশের রাষ্ট্রপ্রধানকে তো, সরকার প্রধানকে তো নিমন্ত্রণ করা আমাদের একান্তই উচিত। ব্যক্তি কোনো মানুষকে তো নিমন্ত্রণ করা হচ্ছে না, আমাদের প্রতিবেশী দেশগুলো থেকে সকল সরকার প্রধানকেই নিমন্ত্রণ করা হয়েছে বলে যতদূর আমার ধারণা। সেক্ষেত্রে ভারত থেকেও যে আসবেন, এটা তো স্বাভাবিক।
জনাব খায়রুল বাশার, আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। সব শেষে আপনার কাছে জানতে চাইব, স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা এবং পরবর্তীকালে দেশটির ভূমিকাকে অনেকেই বৈসাদৃশ্যপূর্ণ বলে মনে করেন, তো এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?
স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা তো অসাধারণ আমাদের জন্য। এক্ষেত্রে বলতে হয় যে প্রত্যেকটি দেশের আভ্যন্তরীণ নীতিমালা থাকে, বাংলাদেশেরও আছে, ভারতেরও আছে। আমরা ভারতের পার্শ্ববর্তী একটা ছোট্ট দেশ, ছোট বড়র বৈষম্য তো থাকেই, ছোট হয়েও এক্ষেত্রে স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদা নিয়ে টিকে থাকা দায়িত্ব তো আমাদেরই। আমাদের শিক্ষা, আমাদের পরিবেশ, আমাদের শিল্প সংস্কৃতি, নাগরিকের অধিকার, সার্বিক উন্নয়নের সংরক্ষণে দায়িত্ব তো আমাদের। আমাদের দায়িত্ব আমরা পালন করতে না পারলে অন্য কেউ তো, অন্য কোনো দেশ তো আমাদেরকে শিক্ষা দিয়ে যাবে না, এটা আমাদেরই করতে হবে। আর একই সঙ্গে আমরা যদি আমাদেরকে পরিচালিত করতে না পারি, অন্য কোনো দেশের দোষ দিয়ে তো লাভ নেই, এটা আমাদেরই করতে হবে। আমরা যেমন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, তেমনি আমাদেরকেই একটি উন্নত জাতি হিসাবে গড়ে উঠতেই হবে।
তো জনাব খায়রুল বাশার, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্যে, সময় দেওয়ার জন্যে আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে, একই সাথে ধন্যবাদ আপনারা যারা এই অনুষ্ঠান শুনলেন, আপনাদের সবাইকে।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার কাজে অসংখ্য বাধা সৃষ্টি করা হচ্ছে। সাগরে ইসরায়েলের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ইরানের ওপর দোষারোপ। বাংলাদেশে পালিত হয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ভারতের প্রধানমন্ত্রীর সফরের প্রতিবাদের জেরে চারজন নিহত। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বিভিন্ন দাঙ্গার কথা স্মরণ করে দিয়ে আজ বলেছেন, সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আর বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, খোদা হাফেজ। Thank you.